বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিশ্ব কার্যক্রমের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি।
এখন শুনবেন সূরা আলে ইমরানের 1-4 নম্বর আয়াতের তেলাওয়াত ও তর্জমা।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ লাম الله لا إله إلا هو الحي القيوم نزل عليك الكتاب بالحق مصدقا لما بين يديه وأنزل التوراة والإنجيل كفروا بآيات الله لهم عذاب شديد والله عزيز ذو انتقام।
বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ লাম মিম। আল্লাহ ছাড়া অন্য কোনো উপাস্য নেই, তিনি চিরঞ্জীব, সব কিছুর ধারক। তিনি আপনার প্রতি কিতাব নাজিল করেছেন সত্যতার সাথে, যা পূর্ববর্তী ঐশী গ্রন্থগুলোকে প্রত্যয়ন করে। ইতিপূর্বে তিনি মানব জাতিকে সত্য পথ প্রদর্শনের জন্যে তাওরাত ও ইঞ্জিল অবতীর্ণ করেছেন, এবং তিনি ন্যায় অন্যায়ের মীমাংসাকারী রূপে কোরআন অবতীর্ণ করেছেন। নিশ্চয়ই যারা আল্লাহর নিদর্শনাবলীকে অমান্য করে তাদের জন্যে রয়েছে কঠোর শাস্তি। বস্তুত আল্লাহ মহাপরাক্রমশালী দণ্ডদাতা। সদাকাল্লাহুল আলিয়্যুল আজিম।
শ্রোতা বন্ধুরা, অর্থসহ পবিত্র কোরআনের তেলাওয়াত শুনলেন। আজ শুক্রবার 18 জুন, 4 আষাঢ় এবং ফার্সি 28 খরদদ। রেডিও তেহরানের নৈশ অধিবেশনের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি, আমি বাবুল আখতার। এই অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ ও ভারতের শর্টওয়েভ 41 মিটার ব্যান্ডে 7305 কিলোহার্টজে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান শুনতে এবং ওয়েবসাইট ভিজিট করতে লগ ইন করুন এই ঠিকানায় parstoday.com/bn। রেডিও তেহরানের অনুষ্ঠান বাংলাদেশ সময় রাত 8:30 সান্ধ্য অধিবেশন এবং রাত 10:30 নৈশ অধিবেশন সরাসরি শুনতে পাবেন। এছাড়া আমাদের আর্কাইভে এক মাসের সান্ধ্য ও নৈশ অধিবেশনের অনুষ্ঠান আপলোড করা থাকে, ফলে যে কোনো সময় বিশ্বের যে কোনো স্থান থেকে আমাদের আর্কাইভে ঢুকে তা শুনতে পাবেন। আমাদের এই অনুষ্ঠান ইরানস্যাট বা বাদ 5 স্যাটেলাইটও একযোগে প্রচারিত হচ্ছে। এবারে আজকের অনুষ্ঠান সূচি জানিয়ে দিচ্ছি। শুরুতেই থাকছে বিশ্ব সংবাদ, এতে থাকবে ঢাকা ও কলকাতা থেকে আমাদের সংবাদদাতাদের পাঠানো দুটি রিপোর্ট। এরপর সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে রয়েছে ইরানে প্রেসিডেন্ট নির্বাচনে জনগণের উপস্থিতির গুরুত্ব সম্পর্কে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা। এছাড়া বাংলাদেশে ভারতীয় ডেল্টা ভেরিয়েন্ট করোনা ভাইরাস ছড়িয়ে পড়ার নতুন উদ্বেগ সম্পর্কে ঢাকা থেকে আমাদের বিশেষ প্রতিনিধি আব্দুর রহমান খানের একটি প্রতিবেদন। সবশেষে সংক্ষিপ্ত সংবাদ শিরোনামগুলো আবারও জানিয়ে দেব। তো চলুন শোনা যাক এখনকার মতো সর্বশেষ বিশ্ব সংবাদ।
রেডিও তেহরান, শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। সংবাদ শিরোনাম, বিপুল উদ্দীপনার মধ্য দিয়ে ইরানে চলছে ত্রয়োদশ প্রেসিডেন্ট নির্বাচনের ভোট গ্রহণ। ভোট দিয়েছেন সর্বোচ্চ নেতা ও প্রেসিডেন্ট সহ পদস্থ কর্মকর্তারা। ইরানিদের প্রতিটি ভোট শত্রুদের উপর একটি ক্ষেপণাস্ত্রের মতো আঘাত হানছে বলে মন্তব্য করেছেন IRGC-র প্রধান জেনারেল হোসেন সালামি। বাংলাদেশের রাজনৈতিক দল বিএনপিকে গণতান্ত্রিক পরিবেশ বিনষ্টের মূল কুশীলব হিসেবে উল্লেখ করেছেন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এবং গাজায় একটি ইসরায়েলি ড্রোন ভূপাতিত করেছে ফিলিস্তিনিরা। শ্রোতা বন্ধুরা, বিশ্ব সংবাদের প্রধান প্রধান শিরোনাম শুনেন। এবার বিস্তারিত বিশ্ব সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি সোহেল আহমেদ। ইরানে আজ সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মেনে 13তম প্রেসিডেন্ট নির্বাচনের ভোট গ্রহণ চলছে। আজ সকাল 7টায় 73,500 ভোট কেন্দ্রে একযোগে ভোট গ্রহণ শুরু হয় এবং তা সন্ধ্যা 7টায় শেষ হওয়ার কথা ছিল, কিন্তু ভোটারদের ব্যাপক উপস্থিতির কারণে 7টার মধ্যে ভোট গ্রহণ শেষ করা সম্ভব না হওয়ায় সময় বাড়ানো হয়েছে। আজ প্রেসিডেন্ট নির্বাচনের পাশাপাশি সিটি কাউন্সিল ও স্থানীয় পরিষদের মূল নির্বাচন এবং পার্লামেন্ট ও বিশেষজ্ঞ পরিষদের মধ্যবর্তী নির্বাচনের ভোট গ্রহণও চলছে। সকাল 7টা থেকে ভোট কেন্দ্রগুলোতে ভোটারদের বিপুল উপস্থিতি লক্ষ্য করা যায়। তারা দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ভোটাধিকার প্রয়োগ করেন। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি প্রথম ব্যক্তি হিসেবে তার ভোটাধিকার প্রয়োগ করেন। এবার নির্বাচনে 4 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হলেন সাইয়েদ ইব্রাহিম রাইসি, মোহসেন রেজাই, আব্দুল নাসের হেম্মাদি এবং কাজিজাদে হাশেমি। বিশ্বের 226টি গণমাধ্যমের প্রায় 500 সাংবাদিক ইরানের প্রেসিডেন্ট নির্বাচনের খবর কভার করার জন্য ইরানে এসেছেন। বিশ্বের 101টি দেশে অবস্থানরত প্রবাসী ইরানি নাগরিকেরাও তাদের প্রেসিডেন্টকে বেছে নেওয়ার জন্য ভোট দিচ্ছেন। ওইসব দেশে ভোট গ্রহণের জন্য স্থাপন করা হয়েছে 450টি কেন্দ্র। আগামীকাল ইরানের প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফল ঘোষণা করা হবে বলে আশা করা হচ্ছে। ইরানের নির্বাচন আইন অনুযায়ী কোন প্রার্থী 50% বেশি ভোট পেতে ব্যর্থ হলে আগামী এক সপ্তাহের মধ্যে দ্বিতীয় দফা ভোট নেওয়া হবে। এদিকে আজ ইরানের প্রেসিডেন্ট ডক্টর হাসান রুহানি এবং ১৩তম প্রেসিডেন্ট নির্বাচনে চার প্রার্থী সহ গুরুত্বপূর্ণ ব্যক্তিরা তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। আজ সকাল ৭টায় ভোট গ্রহণ শুরুর পরপরই প্রেসিডেন্ট রুহানি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে স্থাপিত ভোট কেন্দ্রে তার ভোট দেন। এরপর ভোট দেন নির্বাচনে চারজন প্রার্থী। ইরানের স্বরাষ্ট্রমন্ত্রী আব্দুর রেজা রাহমানি ফাজলি বলেছেন, সারাদেশে নিরবিচ্ছিন্নভাবে ও নির্বিঘ্নে ভোটগ্রহণ সম্পন্ন করার জন্য প্রয়োজনীয় সব ব্যবস্থা হাতে নেওয়া হয়েছে। কোনো ভোটকেন্দ্রের সমস্যা হয়েছে কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ৭০,০০০ ভোটকেন্দ্রের কোথাও ভোটগ্রহণ প্রক্রিয়া বন্ধ হয়নি, কোথাও কোথাও বিদ্যুৎ চলে যেতে পারে, সে কারণে ইভিএম এ সমস্যা দেখা দিতে পারে, কিন্তু এ ধরনের সমস্যা মুহূর্তের মধ্যেই সমাধান করা হচ্ছে। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, হাসপাতালগুলোতেও ভ্রাম্যমান ব্যালট বাক্স পাঠানো হয়েছে, যারা কোয়ারান্টাইনে আছেন তাদের কাছেও ভ্রাম্যমান ব্যালট বাক্স পাঠানো হচ্ছে। করোনা ভাইরাস মহামারীর মধ্যে এবারের নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। ইরানের আইন অনুযায়ী নির্বাচন পরিচালনার দায়িত্বে রয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসির প্রধান মেজর জেনারেল হোসেন সালামি বলেছেন, ইরানিদের প্রতিটি ভোট শত্রুদের কাছে যেন এক একটি ক্ষেপণাস্ত্র। তিনি আজ তেহরানে নির্বাচনে নিরাপত্তা ও শৃঙ্খলা নিশ্চিতকরণ বিষয়ক এক বৈঠকে অংশগ্রহণ শেষে কথা বলেন। জেনারেল সালামি আরও বলেন, ইরানের শত্রুরা এবারে নির্বাচনের বিরুদ্ধে যুদ্ধের স্টাইলে উঠে পড়ে লেগেছে, কিন্তু ইরানের জনগণ ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে শত্রুদেরকে জবাব দিচ্ছে। এক একটি ভোট শত্রুর উপর এক একটি ক্ষেপণাস্ত্রের মতো আঘাত হানছে। এ যেন শত্রুদের উপর ক্ষেপণাস্ত্র বৃষ্টি। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে। বাংলাদেশের রাজনৈতিক দল বিএনপিকে গণতান্ত্রিক ও রাজনৈতিক পরিবেশ বিনষ্টের মূল কুশীলব ও কারিগর হিসেবে উল্লেখ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সরকারের সড়ক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। আগামী ২৩ জুন বাংলাদেশ আওয়ামী লীগের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে তিনি দলের পক্ষে কর্মসূচি ঘোষণা করেন। এ সম্পর্কে বিস্তারিত জানিয়েছেন ঢাকা থেকে আব্দুর রহমান খান।
বাংলাদেশের ক্ষমতাসীন দল আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সরকারের সড়ক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, এদেশে গণতান্ত্রিক প্রাকৃতিক ও রাজনৈতিক পরিবেশ বিনষ্টের মূল কুশীলব এবং কারিগর হচ্ছে বিএনপি। আজ শুক্রবার সকালে তার সরকারি বাসভবনে সমসাময়িক বিষয় নিয়ে আয়োজিত নিয়মিত সংবাদ সম্মেলনে ওবায়দুল কাদের এমন মন্তব্য করেন, বিএনপির হত্যা খুন ও সন্ত্রাসের রাজনীতি দেশকে পিছিয়ে দিয়েছিল। উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুযোগ্য নেতৃত্বে বাংলাদেশ শান্তি ও সমৃদ্ধির পথে অদম্য গতিতে এগিয়ে যাচ্ছে। বৈশ্বিক শান্তি সূচকে বাংলাদেশ গতবারের চেয়ে ৭ ধাপ এগিয়েছে। আওয়ামী লীগের এই মুখপাত্র বলেন, প্রতিশোধপ্রবণ বিএনপি ক্ষমতা পেলে দেশে রক্তের বন্যা বইয়ে দেবে। সাম্প্রদায়িক ও সহিংসতার পৃষ্ঠপোষক বিএনপির হাতে এ দেশ ও দেশের মানুষ নিরাপদ নয়, তাদের রাজনীতি ভাইরাসের চেয়েও ভয়ঙ্কর। এ সময়ে আগামী ২৩ জুন বাংলাদেশ আওয়ামী লীগের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ওবায়দুল কাদের দলের পক্ষে কর্মসূচি ঘোষণা করেন। কেন্দ্রীয় কর্মসূচির সাথে সঙ্গতি রেখে সারা দেশে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনগুলোকে স্বাস্থ্যবিধি মেনে অনুরূপ কর্মসূচি গ্রহণের মাধ্যমে দিবসটি পালনের আহ্বান জানান ওবায়দুল কাদের। তিনি বলেন, মহামারী করোনার কারণে যথাযথভাবে আওয়ামী লীগের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করতে পারছি না, তবে ঘরোয়াভাবে সীমিত আকারে অনুষ্ঠান কাটছাট করতে হয়েছে।
রেডিও তেহরান খবরের সঙ্গে ২৪ ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েব পেজ firsttoday.com/bn।
ফিরছি সংবাদে। ভারতের পশ্চিমবঙ্গের নন্দীগ্রাম বিধানসভার ফল সংক্রান্ত মামলায় কলকাতা হাইকোর্টের বিচারপতি কৌশিক চন্দকে নিয়ে বিতর্ক সৃষ্টি হয়েছে। আজ কলকাতা হাইকোর্ট চত্বরে আইনজীবীদের একাংশ ওই ইস্যুতে বিক্ষোভ প্রদর্শন করেন। এ সম্পর্কে বিস্তারিত জানাচ্ছেন কলকাতা থেকে আব্দুল হাকিম।
ভারতের পশ্চিমবঙ্গের নন্দীগ্রাম বিধানসভার ফল সংক্রান্ত মামলায় কলকাতা হাইকোর্টের বিচারপতি কৌশিক চন্দকে নিয়ে বিতর্ক সৃষ্টি হয়েছে। ওই ঘটনায় রাজ্যে ক্ষমতাসীন তৃণমূলের পক্ষ থেকে বিচারপতির বিজেপি যোগ থাকা দাবি করে তার নিরপেক্ষতা নিয়ে সংশয় প্রকাশ করা হয়েছে। আজ শুক্রবার কলকাতা হাইকোর্ট চত্বরে আইনজীবীদের একাংশ ওই ইস্যুতে বিক্ষোভ প্রদর্শন করেন। হাইকোর্টের আইনজীবীদের একাংশের দাবি, বিচারপতি চন্দ বিজেপির সক্রিয় সদস্য ছিলেন। আজ প্রতিবাদী আইনজীবীরা মুখে কালো মাস্ক এবং হাতে পোস্টার নিয়ে শান্তিপূর্ণ বিক্ষোভ প্রদর্শন করেন। নন্দীগ্রাম বিধানসভা আসনে নির্বাচনের ফলকে চ্যালেঞ্জ করে গতকাল বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টে মামলা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভোট গণনায় কারচুপির অভিযোগ করেছেন তিনি। নন্দীগ্রাম আসনে বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারীর কাছে পরাজিত হন মমতা বন্দ্যোপাধ্যায়। আজ শুক্রবার ওই মামলা ওঠে বিচারপতি কৌশিক চন্দের সিঙ্গল বেঞ্চে। এরপর থেকে বিচারপতির বিরুদ্ধে বিজেপি যোগের অভিযোগ ওঠায় বিতর্ক সৃষ্টি হয়েছে। আগামী বৃহস্পতিবার ওই মামলার শুনানি হবে। আজ বিচারপতি চন্দ জানান মামলাকারীকে আদালতে উপস্থিত থাকতে হবে। এ প্রসঙ্গে তৃণমূলের সাধারণ সম্পাদক কুনাল ঘোষ আজ বলেন,
যিনি বিজেপি দরদি, বিজেপি সমর্থক, বিজেপির লিগাল সেলের প্রোগ্রাম অ্যাটেন্ড করছেন, সেখানে আমি মানছি যে বিচারপতি কৌশিক চন্দ নিশ্চয়ই বিচারপতি হিসেবে যোগ্য, কিন্তু যেহেতু তার মনে এই সম্পর্কে, অর্থাৎ এই বিজেপি সম্পর্কে একটা দুর্বলতা রয়েছে, ফলে তার অবচেতন মনে তার যে অনুভূতি সেটা তার নিরপেক্ষতাকে প্রভাবিত করতে পারে বলে যদি প্রশ্ন ওঠে, তাহলে সেই প্রশ্ন তোলার অবকাশ কিন্তু থাকছে,
বলছিলেন কুনাল ঘোষ। তিনি বলেন বিচারপতি চন্দের উচিত ওই মামলাটি ছেড়ে দেয়া। এ প্রসঙ্গে রাজ্যের সিনিয়র আইনজীবী অরুণাভ ঘোষ বিচারপতি কৌশিক চন্দ প্রসঙ্গে বলেন, আমি যতদূর জানি উনি কোনোদিনই বিজেপির সদস্য ছিলেন না, কিন্তু বিজেপির হয়ে কিছু মামলা লড়ে তিনি প্রথম শিরোনামে এসেছিলেন।
বলছিলেন কলকাতা থেকে আমাদের সংবাদদাতা। গাজায় একটি ইসরায়েলি ড্রোন ভূপাতিত করার দাবি করেছে ফিলিস্তিনিরা। সংবাদ মাধ্যম সাবেরিন নিউজ জানিয়েছে, ফিলিস্তিনের প্রতিরোধ সংগ্রামীরা আজ সকালে গাজার পশ্চিমে ইসরায়েলের একটি ড্রোন ধ্বংস করেছে। বার্তা সংস্থা শাহাব জানিয়েছে, ইসরায়েলি বাহিনী কয়েকটি ড্রোনের সাহায্যে গাজার উত্তরাঞ্চলীয় বেইত লাখিয়ায় প্রতিরোধ বাহিনীর একটি ঘাঁটিতে হামলা চালিয়েছে। এরপরই ড্রোনটিকে ভূপাতিত করা হয়। তবে ওই হামলায় কয়েকজন হতাহত হয়েছে বা কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তার বিবরণ প্রকাশ করেনি এই বার্তা সংস্থা। ফিলিস্তিনের প্রতিরোধ সংগ্রামীদের ঘাঁটিতে হামলার মাধ্যমে ইসরায়েল কার্যত ফিলিস্তিনি প্রতিরোধ সংগঠনের সঙ্গে স্বাক্ষরিত যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করেছে। 12 দিনের যুদ্ধ শেষে গত 21 মে ইহুদিবাদ ইসরায়েল এবং গাজাভিত্তিক ইসলামী প্রতিরোধ সংগঠন হামাসের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হয়। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, মার্কিন বাহিনী আফগানিস্তান থেকে চলে যাচ্ছে, এটা মস্কোর জন্য গুরুত্বপূর্ণ। তিনি গতকাল মস্কোতে এক অনুষ্ঠানে দেওয়া ভাষণে এ মন্তব্য করেন। রুশ প্রেসিডেন্ট বলেন, মার্কিন বাহিনী আফগানিস্তান ছাড়ছে, দেশটি রাশিয়ার বেশ কাছাকাছি, তাজিকিস্তানের সঙ্গে সরাসরি সীমান্ত রয়েছে আফগানিস্তানের, আর এই তাজিকিস্তানে আমাদের একটি সামরিক ঘাঁটি রয়েছে। পুতিন বলেন, আমরা কিভাবে এই অঞ্চলে সম্পর্ক তৈরি করব, কিভাবে এই অঞ্চলে নিরাপত্তা নিশ্চিত করব, সেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। বুধবার জেনেভায় মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে অনুষ্ঠিত বৈঠকেও আফগানিস্তান ইস্যু আলোচ্য সূচিতে ছিল বলে জানান পুতিন। ইরানের প্রধান পরমাণু আলোচক সাইয়েদ আব্বাস আরাকচি বলেছেন, ভিয়েনা বৈঠকে অংশগ্রহণকারী দেশগুলো তাদের আলোচনায় উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে। তিনি আরও বলেছেন, বিগত প্রায় 3 মাসের আলোচনায় আমরা চূড়ান্ত সমঝোতার এত কাছাকাছি আর কখনো ছিলাম না। ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী আরাকচি গতকাল আল জাজিরা নিউজ চ্যানেলকে দেয়া এক সাক্ষাৎকারে মন্তব্য করেন। তিনি বলেন, বিভিন্ন ইস্যুতে আমরা ভালো ও উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছি, তবে একই সঙ্গে সুনির্দিষ্ট কিছু ইস্যুতে এখনও মতপার্থক্য রয়ে গেছে, যা দূর করার জন্য সব পক্ষকে আরও আন্তরিক হতে হবে বলে তিনি মন্তব্য করেন। চূড়ান্ত সমঝোতায় পৌঁছানোর জন্য সব পক্ষকে কঠিন সিদ্ধান্ত নিতে হবে উল্লেখ করে আরাকচি বলেন, আমেরিকা পরমাণু সমঝোতা থেকে অন্যায়ভাবে বেরিয়ে যাওয়া সত্ত্বেও ইরান এতে টিকে থেকে তার কঠিন সিদ্ধান্তটি নিয়ে নিয়েছে। উত্তর কোরিয়া এখনই আমেরিকার সঙ্গে সংলাপে বসার দরজা বন্ধ করে দিতে চায় না, তবে সেই সঙ্গে যুদ্ধের দরজাও খোলা রাখতে চায়। আজ উত্তর কোরিয়ার নেতা কিম জং উন এক বক্তব্যে এরকম আভাস দিয়েছেন। কিমের এ বক্তব্য উদ্ধৃত করে এ খবরটি জানিয়েছে উত্তর কোরিয়ার সরকারি বার্তা সংস্থা KCNA। শ্রোতা বন্ধুরা, বিশ্ব সংবাদে এই ছিল আমাদের সর্বশেষ আয়োজন। সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। শ্রোতা বন্ধুরা, বিশ্ব সংবাদের পর আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে। ইসলামী প্রজাতন্ত্র ইরানে আজ ১৩তম প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি প্রথম ব্যক্তি হিসেবে তার ভোটাধিকার প্রয়োগ করে সাংবাদিকদের বলেছেন, আজ জাতির ভাগ্য নির্ধারণে একটি গুরুত্বপূর্ণ দিন। ইরানে আজকের প্রেসিডেন্ট নির্বাচনের গুরুত্ব সম্পর্কে এখন রয়েছে আমাদের ভাষ্যকারের পর্যালোচনা, পড়ে শোনাচ্ছেন রেজওয়ান হোসেন।
ইরানে ১৩তম প্রেসিডেন্ট নির্বাচনের ভোট গ্রহণ চলছে। আজ প্রেসিডেন্ট নির্বাচনের পাশাপাশি সিটি কাউন্সিল ও স্থানীয় পরিষদ এবং পার্লামেন্ট ও বিশেষজ্ঞ পরিষদের মধ্যবর্তী নির্বাচনের ভোটগ্রহণও চলছে। সকাল ৭টা থেকেই ভোটকেন্দ্রগুলোতে ভোটারদের বিপুল উপস্থিতি লক্ষ্য করা যায়। তারা দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ভোটাধিকার প্রয়োগ করছেন। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ উজমা খামেনেই প্রথম ব্যক্তি হিসেবে তার ভোটাধিকার প্রয়োগ করেন। ভোট দেওয়ার পর তিনি সাংবাদিকদের বলেন, আজ জাতির ভাগ্য নির্ধারণে একটি গুরুত্বপূর্ণ দিন। আজকের এই গুরুত্বপূর্ণ দিনটির মালিক কেবলমাত্র জনগণ, কেননা জনগণ ভোটাধিকার প্রয়োগ করে তাদের দায়িত্ব পালন করবেন এবং নিজেদের ভাগ্য নির্ধারণ করবেন। পর্যবেক্ষকরা বলছেন, গত ৪২ বছরে অনুষ্ঠিত ১২টি প্রেসিডেন্ট নির্বাচনের মতো এবারের ১৩তম প্রেসিডেন্ট নির্বাচনও অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই নির্বাচন তিন দিক থেকে গুরুত্বপূর্ণ। প্রথমত, জনগণের অংশগ্রহণ ভিত্তিক ইসলামী শাসন ব্যবস্থা টিকে থাকার ক্ষেত্রে এবং দেশের ভাগ্য নির্ধারণে এটি বিরাট ভূমিকা রাখবে। ইরানে ইসলামী বিপ্লব বিজয়ের পর বিভিন্ন ক্ষেত্রে উন্নয়নমূলক কর্মকাণ্ডে জনগণের উপস্থিতির সুযোগ তৈরি হয়েছে। এই নির্বাচন বিভিন্ন চিন্তাধারা ও রুচির বহিঃপ্রকাশ ঘটার সুযোগ এনে দিয়েছে। ইরানের নির্বাচনের দ্বিতীয় গুরুত্বপূর্ণ দিকটি হচ্ছে ভোটকেন্দ্রে জনগণের ব্যাপক উপস্থিতিতে সামাজিক ও রাজনৈতিক ক্ষেত্রে এর প্রভাব। কেননা ইসলামী ইরানে ভোট দেয়া জনগণের যেমন ধর্মীয় দায়িত্ব, তেমনি রাজনৈতিক ও সামাজিক অধিকারও। মানুষ একটি ভোটও যদি দেয়, তাহলে সম্মিলিতভাবে তা বিরাট ভোট ব্যাংকে পরিণত হয়, যা কিনা ধর্মীয়, জাতীয় ঐক্য ও সংহতি রক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এ অবস্থায় ভোট কেন্দ্রে জনগণের কম উপস্থিতি নিঃসন্দেহে এসব ক্ষেত্রে নেতিবাচক প্রভাব ফেলে। ইরানের নির্বাচনের তৃতীয় গুরুত্বপূর্ণ দিকটি হচ্ছে, এতে জনগণের ব্যাপক উপস্থিতি দেশটির ইসলামী শাসন ব্যবস্থার ভিতকে আরও মজবুত করবে। যাই হোক, ইসলামী ইরান এ অঞ্চলে বৃহৎ ও শক্তিশালী একটি দেশ। যিনি প্রেসিডেন্ট হন না কেন, দেশ পরিচালনায় তার উপর অনেক গুরুত্বপূর্ণ দায়িত্ব অর্পিত হবে, যাতে তিনি অভ্যন্তরীণ সুযোগকে কাজে লাগিয়ে দেশের উন্নয়নে ভূমিকা রাখতে পারেন। তাই জনগণের সুচিন্তিত মতামত দেশ গঠনে বিরাট ভূমিকা রাখবে।
আপনারা রেডিও তেহরানের অনুষ্ঠান শুনছেন সরাসরি তেহরান স্টুডিও থেকে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান প্রতিদিন শুনুন এই ঠিকানায় parstoday.com/pl। ফেসবুক লাইভে যোগ দিন এই ঠিকানায় facebook.com/radiotehranbn। আমাদের কাছে ইমেল করার ঠিকানা radiotehran1982@gmail.com।
এবার দৃষ্টি দিচ্ছে বাংলাদেশের দিকে। বাংলাদেশের রাজধানী জুড়ে নতুন উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে করোনা ভাইরাসের ভারতীয় ডেল্টা ভ্যারিয়েন্ট। জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, ঢাকায় এখন ভারতীয় ডেল্টা ভ্যারিয়েন্টের সামাজিক সংক্রমণের সময় চলছে। এ সম্পর্কে একটি প্রতিবেদন পাঠিয়েছেন ঢাকা থেকে আব্দুর রহমান খান।
এক বছরের অধিক সময় ধরে করোনা কবলিত বাংলাদেশের রাজধানী জুড়ে নতুন উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে ভাইরাসটির মারাত্মক সংক্রামক ভারতীয় ডেল্টা ভ্যারিয়েন্ট। ঢাকাস্থ আন্তর্জাতিক উদরাময় গবেষণা সংস্থা ICDDRB-র সাম্প্রতিক এক গবেষণায় দেখা যাচ্ছে, ঢাকায় শনাক্ত করোনা ভাইরাসে আক্রান্ত রোগীর ৬৮% দেহে অস্তিত্ব রয়েছে ভারতীয় ডেল্টা ভ্যারিয়েন্টের। প্রতিষ্ঠানটির গবেষকরা গত ২৫ মে থেকে ৭ জুনের মধ্যে ঢাকার ৬০ জন কোভিড রোগীর নমুনা সংগ্রহ করে জিনোম সিকোয়েন্স করেছে। এদের মধ্যে অন্তত ৪১ জন ডেল্টা ভ্যারিয়েন্ট দ্বারা সংক্রমিত পাওয়া গেছে। এছাড়া ২২% নমুনায় পাওয়া গেছে আরেকটি মারাত্মক সাউথ আফ্রিকান ভ্যারিয়েন্ট। জনস্বাস্থ্য বিশেষজ্ঞগণ বলছেন, ঢাকায় এখন ভারতীয় ডেল্টা ভ্যারিয়েন্টের সামাজিক সংক্রমণের সময়কাল চলছে। ঢাকায় যারা এখনো ভ্যাকসিন পাননি, যারা এখনো করোনায় আক্রান্ত হননি, তারা এই ভ্যারিয়েন্টে সংক্রমিত হবার শঙ্কা রয়েছে। ঢাকায় যদি সংক্রমণ কম হয়, তাহলেও ঢাকার আশেপাশের জেলাগুলোতে এই ভ্যারিয়েন্টের প্রভাব পড়বে, যেখানে সংক্রমণ বাড়বে। আর সেখানকার রোগীদের ঢাকায় নিয়ে আসা হলে রাজধানীতে হাসপাতালগুলোতে চাপ বাড়বে,
ফলে ঢাকার পরিস্থিতি খুলনা ও রাজশাহী বিভাগের মতো হওয়ার আশঙ্কা করছেন বিশেষজ্ঞগণ। এ প্রসঙ্গে জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডাক্তার লিয়াকত আলী বলেছেন, পরিস্থিতি যদি মোকাবেলা করতে হয় তাহলে বেশি মাত্রায় সংক্রমিত গুচ্ছ এলাকায় কঠোরভাবে লকডাউন কার্যকর করতে হবে। এছাড়া এখন টেস্ট বহুগুণ বাড়াতে হবে, লাখ লাখ মানুষের টেস্ট করিয়ে ফেলতে হবে, একই সঙ্গে ঝুঁকিপূর্ণদের অগ্রাধিকারের ভিত্তিতে টিকা দিতে হবে।
এখন আমাদেরকে যেটা দরকার সেটা হলো যেসব জায়গাতে গুচ্ছ সংক্রমণ বেশি হচ্ছে সেই জায়গাগুলোকে নিয়ন্ত্রিত করা। ঢাকা নিয়ন্ত্রণের চেয়ে উচিত ছিল ওই জেলাগুলোকে নিয়ন্ত্রণ করা, সেখান থেকে যাতে সংক্রমণটা না আসে। সেই জায়গায় ব্যর্থতার পরিচয় দেওয়া হয়েছে, স্থানীয় প্রশাসন বহু জায়গায় ব্যর্থতা, সীমান্ত ব্যবস্থাপনায় অনেক দুর্বলতা থেকে গেছে। ভ্যাকসিনেশনের জন্য সুস্পষ্ট লক্ষ্য ঠিক করা উচিত।
উল্লেখ্য, গত 8 মে দেশে প্রথম মারাত্মক সংক্রামক ভারতীয় ডেল্টা ভ্যারিয়েন্ট শনাক্ত হয়েছে। ইতিমধ্যে প্রতিবেশী দেশ ভারতের নদীর পানিতে করোনা ভাইরাসের অস্তিত্ব শনাক্ত হবার পর বাংলাদেশেও উদ্বেগ ছড়িয়েছে, কারণ ভারতের সাথে অন্তত 54টি নদীর সংযোগ রয়েছে বাংলাদেশের, আর এখন ভরা বর্ষাকালে প্রাকৃতিকভাবেই উজানের বানের পানি এসে ঢুকবে বাংলাদেশে।
বলছিলেন ঢাকা থেকে আমাদের সংবাদদাতা। এবার বিশ্ব সংবাদের প্রধান প্রধান অংশ আরেকবার। বিপুল উদ্দীপনার মধ্যে ইরানে চলছে ত্রয়োদশ প্রেসিডেন্ট নির্বাচনের ভোট গ্রহণ। ইরানিদের প্রতিটি ভোট শত্রুদের ওপর এক একটি ক্ষেপণাস্ত্রের মতো আঘাত হানছে বলে মন্তব্য করেছেন IRGC-র প্রধান। বাংলাদেশের রাজনৈতিক দল বিএনপিকে গণতান্ত্রিক পরিবেশ বিনষ্টের মূল কুশীলব হিসেবে উল্লেখ করেছেন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ সংগ্রামীরা দাবি করেছেন তারা ইহুদিবাদী ইসরায়েলের একটি ড্রোন ভূপাতিত করতে সক্ষম হয়েছেন। শ্রোতা বন্ধুরা, আমাদের আজকের রাতের অধিবেশন এখানেই শেষ করতে হচ্ছে। আপনারা সবাই ভালো ও সুস্থ থাকুন। খোদা হাফেজ। Thank you.